এখন শুরু হচ্ছে আলাপন। আজকের আলোচ্য বিষয় খেলাপি ঋণ ও বাংলাদেশের বাস্তবতা। অনুষ্ঠান সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও তাহিদুল ইসলাম।
ধন্যবাদ শেগুফতা। তাহিদ, আমরা কি তৈরি?
জি, আমরা তৈরি।
তো ঋণ কোথায় কার কি আছে সেই সব নিয়ে তো আমাদের আলোচনা বাংলাদেশের প্রেক্ষিতে, কারণ ঋণ খেলাপিদের নিয়ে সম্প্রতি রিপোর্ট কিছু প্রকাশিত হয়েছে এবং কিছুদিন আগেও যেমন আমরা জেনেছি যে এটা নিয়ে বেশ অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো আমরা এটা আজকে বেছে নিয়েছি কি কারণে?
আমরা বেছে নিয়েছি এই কারণেই যে বিশ্বব্যাংক সম্প্রতি গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস শীর্ষক প্রতিবেদনে বলেছে যে 2019 সালের প্রকৃত হিসেব অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি এবং অঙ্কের হিসেবে যেটি হচ্ছে 11.4%। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভুটান, তৃতীয় আফগানিস্তান, চতুর্থ ভারত।
ভারত। তো শ্রোতা বন্ধুদের, শ্রোতা দর্শক যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের আলোচনায় যোগ দেবেন আশা করি। আজকে আমাদের আলোচ্য বিষয় আপনারা শুনলেন এবং অনুষ্ঠান চলাকালে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা ফোন করতে পারেন সরাসরি স্টুডিওতে 2026193062 এই নম্বরে ফোন করতে পারেন। তো তাহিদ, আমাদের সঙ্গে আজকে আলোচনায় কারা আছেন?
আমাদের সঙ্গে আজ দুজন রয়েছেন বিশেষজ্ঞ। একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ এবং আরেকজন রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ।
আচ্ছা, তো দুজনের লাইনে আছেন।
জি, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
হ্যালো,
ধন্যবাদ।
ধন্যবাদ। আচ্ছা, অধ্যাপক এম এম আকাশ আছেন?
জি।
হ্যালো,
তাদের সঙ্গে আসলে বারবার চেষ্টা করেও আমরা তাদেরকে সংযুক্ত করতে পারিনি এবং সিপিডির আসলে তিনজনের সঙ্গে আমরা যোগাযোগ চেষ্টা করেছি, হয়তো বা তারা কোনো বিশেষ কোনো অনুষ্ঠানে বা বৈঠকে ব্যস্ত রয়েছেন যে কারণে তাদের আমরা সংযুক্ত করতে পারিনি।
আর তহিদ, অর্থমন্ত্রী মুস্তফা কামাল দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু বলছিলেন যে এই খেলাপি ঋণ আর বাড়বে না এবং সরকার মানে সঠিক যথাযথ ব্যবস্থা নেবেন যাতে এই বাড়তি ঋণের ভার যেন আর না বাড়ে এবং তা যাতে উদ্ধার করা যায়, এইভাবে ব্যাংকগুলো যেন একেবারে দেউলিয়া না হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে আরো কিছু কথা হয়েছিল অর্থমন্ত্রীকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে যখন তার মন্তব্য চাওয়া হয় বা সাক্ষাৎকার নেওয়া হয় তিনি অনেক কিছুই বলেছিলেন এক্ষেত্রে।
জি আপা, আসলে মাস দুয়েক আগে বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসেছিলেন এবং তখন তার সঙ্গে আসলে আমরা বাংলাদেশের অর্থনীতির বিস্তারিত পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম।
সেই সময় তো আলোচনা হয়েছিল।
জি, তো আমরা শুরুতে কি সেটি একটু শুনে নিয়ে তারপর আলোচকদের কাছে যাব?
আমার মনে হয় যে
তাহলে আসলে জি আমরা কি মনে করেন তিনি
অর্থমন্ত্রী?
জি, শুরুতে আমরা একটু শুনে নিই সেটা।
খেলাপি ঋণ এটা একদিনে সৃষ্টি হয়নি। খেলাপি ঋণ শুরু হয়েছে আপনি জানেন আগেকার সরকারের সময় থেকে, আস্তে আস্তে বিন্দু বিন্দু করে জমতে জমতে এখন কিউমুলেটিভ ফিগারটা আমরা যেটা বললেন একটু আগে 1,00,000 কোটি টাকা। এটা আমি একমত আপনার সাথে, কিন্তু বিষয়টি হচ্ছে যে এই খেলাপি ঋণ সৃষ্টি হওয়ার পিছনে অনেক কারণ আছে। কিছু খেলাপি ঋণ হয়েছে ইচ্ছাকৃতভাবে টাকা নিয়েছে ব্যাংক থেকে না দেবার জন্য, এটা একরকম খেলাপি। আবার কিছু কিছু আছে, আজকে এখনও দেখেন এখনও সারা বিশ্বে একটা টানাপোড়েন চলছে। এখন এখন সারা বিশ্বে যে কাজটি এখন চলছে সেটি হলো ট্রেড ওয়ারের নাম করে এক দেশ আরেক দেশ থেকে যেভাবে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতো সেটা করে না, না করার কারণে এখন এই যে ভালনারেবিলিটি কোনো না কোনো দেশ এফেক্টেড হচ্ছে এবং তারা কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু অর্থনীতিকে চালিয়ে নিতে পারছে না, তো এতে করেও তাদের লস হতে পারে। ব্যবসা বাণিজ্যে লাভ আছে লোকসানও আছে। এখন যদি কোনো ইচ্ছাকৃতভাবে যদি কোনো কেউ লোকসানে পড়ে সেটা ব্যাংক দেয় না, গভর্নমেন্ট দেয় না, কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে ব্যবসা করতে গিয়ে কেউ যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় তাহলে তাদেরকে সারা বিশ্বেই তাদেরকে এক্সিটের ব্যবস্থা করে দেয়, একটা মোটামুটিভাবে একটা ব্যবস্থায় আসে, এসে তাদের একটা সুযোগ দেয়, সুযোগ দেয় এবং কিছু তাদের হয়তো ছাড় দেওয়া লাগে মাঝে মধ্যে, সামান্য ছাড়টা দিয়ে বিভিন্ন রকম নিয়ম বিভিন্ন নিয়মের মাধ্যমে তাদেরকে এক্সিটের ব্যবস্থা করা হয়। কিন্তু বাংলাদেশে কিন্তু এই কাজটি কখনো করা হয়নি। আমাদের দেশে ব্যবসা করলে একবার ব্যাংক থেকে ঋণ নিলে যদি আপনি খেলাপি হয়ে যান তাহলে আপনি জীবনে ওখান থেকে বেরোতে পারবেন না, বেরোয়ার কোনো আইন ছিল না। তো আমরা এখন সেই সমস্ত জিনিসগুলো দেখছি। আরেকটি কথা হচ্ছে যে যেভাবে আজকে আপনি 1,20,000 বললেন আমাদের খেলাপি ঋণ, এটা সত্যিকারভাবে 1,20,000 কিনা সেটাও আমরা অ্যাসেস করাচ্ছি। অ্যাসেসমেন্টটা করাচ্ছি এই কারণে, কারণ এই ঋণের উপরে ইন্টারেস্ট হবে সরল সুদ হারে, সরল সুদ হবে ইন্টারেস্টে। এখন ইন্টারেস্ট এখন ডাবল ডিজিট কম্পাউন্ডিং করে এবং তার উপরে আরও বেশি কম আরও বেশি ইন্টারেস্ট চাপিয়ে তাদেরকে খেলাপি করানো হয়। তো এখন যদি কোনো আপনি অ্যাবনর্মালি কোনো হাই রেট যদি তাদের উপরে চাপিয়ে দেন তাহলে তারা কেমন করে সুদ দেবে? তারা তো ব্যবসা করে সুদ দেবে। তো ব্যবসা করতে হলে তো পৃথিবীতে আমরা একটি দেশ না, আমরা গার্মেন্টস রপ্তানি করি, আমরা ফার্মেসিউটিক্যাল রপ্তানি করি, আমরা লেদার রপ্তানি করি, যে সমস্ত আইটেম আমরা রপ্তানি করি এগুলোর জন্য তো আমরা একেই খালি মার্কেটে নেই, আর অন্যরাও কিন্তু মার্কেটে আছে, ওদের সাথে আমাদের কম্পিট করতে হবে। ওদের যদি ইন্টারেস্ট রেট যদি কোনো 6% হয় আর আমাদের যদি 14% হয় আমরা কেমন করে তাদের সাথে কম্পিট করবো? এই জন্য আমরা আমরা ব্যবসার এনভায়রনমেন্টটাকে প্রোঅ্যাক্টিভ এবং পজিটিভলি এগুলা যাতে করে ব্যবসা বান্ধব হয়, কম্পিটিটিভ রেট হয়, সেই কাজগুলো আমরা করে দিচ্ছি। সেই কাজগুলো করার আমাদের পরিকল্পনা আছে, সেগুলো করলেও দেখা যাবে যে হয়তো কিছুটা খেলাপি ঋণ সমন্বিত হয়ে কম কিছু কমে আসবে। কিন্তু আমরা কিন্তু কাউকেই যারা ঋণ টাকা ঋণ নিয়ে ঋণ শোধ করে নাই বা খেলাপি হয়ে আছে তাদেরকে আমরা কিন্তু ছাড় দেবো না কাউকে। ছাড় আমরা দেবো এইটুকু, অন্তত সুদটা আমরা দেখব যে বেশি কোনো সুদ তাদের উপরে চাপানো হয়েছে কি না, কম্পাউন্ডিং করে ঋণের উপরে ঋণ আর সুদের উপরে সুদ যুক্ত করে যেগুলো করা হয়েছে হয়তো সেগুলো আমরা বিবেচনা করব, কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা কখনো তাদেরকে ছাড় দেবো না।
তাহলে আমরা যা শুনলাম অর্থমন্ত্রী যেমন বলেছেন যে কাউকেই মানে ছাড় দেয়া হবে না, আর মানে যেসব ধার নিয়েছে ঋণ নিয়েছেন তার উপরে সুদের ভার চাপিয়ে কারো উপরে বাড়তি একটা বোঝাও চাপানো হবে না।
এবং আসলে অর্থমন্ত্রীর এই সাক্ষাৎকার আমরা যখন নিয়েছিলাম সেই সময়ের পরিসংখ্যান আমি তার সঙ্গে তুলে ধরেছিলাম যে এত টাকা রয়েছে,
এখন তো ভিন্ন হবে।
জি, সেক্ষেত্রে আমি একটু শেষ পরিসংখ্যানটা তুলে আমাদের অতিথিদের
কাছে, হ্যাঁ পরিসংখ্যানটা নিয়ে তারপরে আমরা যাই।
2018 সালে আসলে খেলাপি ঋণ ছিল 93,911 কোটি টাকা এবং 2019 সালের সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 1,16,288 কোটি টাকা। অর্থাৎ 9 মাসে খেলাপি ঋণ বেড়েছে 22,377 কোটি টাকা। এবং তিনি বলছিলেন যে যে পরিমাণ আমরা বলছি সেটি তিনি এগ্রি করেছেন, আবার একই সঙ্গে বলেছেন যে সেটি যথার্থ কিনা সেটি তারা তদন্ত করে দেখছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারা বলেছে প্রকৃত অর্থে বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ আরো অনেক বেশি, এই হচ্ছে বাস্তবতা। সেক্ষেত্রে আপা আমরা প্রথমে অধ্যাপক এম এম আকাশের কাছে একটু যাই তার বিশ্লেষণ শোনার জন্য। এম এম আকাশ, আপনি অর্থমন্ত্রীর বক্তব্য শুনেছেন, পরিসংখ্যান আপনি নিজেও জানেন, সব মিলিয়ে বাংলাদেশে খেলাপি ঋণ প্রতিদিন বাড়ছে কেন?
এটার উনি যেটা বলেছেন যে কোন কোন খেলাপি ঋণ হচ্ছে ইচ্ছাকৃত, কোন কোন ঋণ হচ্ছে অনিচ্ছাকৃত, হয়তো সুদের উপর সুদ, বেশি সুদ,
ব্যবসা বাণিজ্য
জায়গায় কাজ করেছেন সেই জায়গায় ব্যবসায় লাভ হয়নি,
লাভ হয়নি।
কিন্তু ইচ্ছাকৃত খেলাপি ঋণ আছে এটা তিনি স্বীকার করে নিয়েছেন, তাহলে তার এখন দায়িত্ব পুরো খেলাপি ঋণের মধ্যে ইচ্ছাকৃত অংশটা খুঁজে বার করা। আমি মনে করি ইচ্ছাকৃত অংশ কেন তৈরি হয়েছে সেটার পিছনে দায়িত্ব দুজনেরই, সরকারেরও দায়িত্ব, ব্যাংকারদেরও দায়িত্ব। সম্প্রতি অবশ্য যে আমি আজকে প্রথম আলো রিপোর্ট দেখলাম অর্থমন্ত্রী ব্যাংকারদের দায়ী করেছেন যে ব্যাংকাররা এই ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তৈরি করেছে নানা কারণে, আর ব্যাংকাররা বলছেন আমরা বাইরে থেকে প্রেশারের কারণে, সেটা হতে পারে মালিকের প্রেশার, হতে পারে বোর্ডের প্রেশার, মানে ব্যাংকের যারা ম্যানেজিং ডিরেক্টর তারা বলছেন হতে পারে মালিকের প্রেশার, হতে পারে বোর্ডের প্রেশার, আবার হতে পারে ইয়ের প্রেশার, আপনার মানে সরকার বা রাজনৈতিক দলের প্রেশার, কারণ যারা প্রাইভেট ব্যাংকের মালিক তাদের সঙ্গে রাজনৈতিক দলের ঘনিষ্ঠ সম্পর্কের কথা,
হ্যাঁ প্রভাবশালী মহলের প্রেশার সেটাই হয় অনেক ক্ষেত্রে।
আচ্ছা, এখন সেই কারণে কি কি ত্রুটি হয়? একটা হয় ইনসাইড লেন্ডিং, যারা ব্যাংকের মালিক বা যারা ব্যাংকের সঙ্গে একই ইন্টারেস্টে জড়িত তারাই আবার নিজেদেরকে নিজেই লোন দেন। একটা হয় যে ডিফল্টার হচ্ছে, ইচ্ছাকৃতভাবেই হয়েছে কিন্তু তাকে আবার রিশিডিউল করা হচ্ছে। একটা হচ্ছে বিগ ডিফল্টার, মানে যেগুলো হলো ব্যাংকের যে মোট পোর্টফোলিও আছে, লেন্ডিং পোর্টফোলিও তার বা ব্যাংকের যে মোট ক্যাপিটাল আছে তার 10% বেশি লোন কেউ দিতে পারে না, এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম। কিন্তু 10% দিলেও সেটা অনেক দূর পর্যন্ত যায়। তো সেই বড় বড় লোনগুলো সেগুলোকে হোপ ফর রিপেমেন্ট থেকে কন্টিনিউয়াসলি কনসেশন দিয়ে যাওয়া হচ্ছে। তারপরেও যদি কখনো আইন অনুযায়ী তাদের উপর হস্তক্ষেপ করা হয় তখন তারা অর্থঋণ আদালতের আশ্রয় নেন এবং একটা স্টে অর্ডার নিয়ে বসে থাকেন। ব্যাংক্রাপ্টসি তারা কখনো হন না এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত কখনো হয় না। অর্থাৎ সব মিলিয়ে ব্যাংকিং খাতে একটা কালচার নষ্ট হয়ে গেছে এবং এই কালচার নষ্টের পিছনে মূল কারণ আমি যেটা মনে করি সেটা হলো ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ ভার বাংলাদেশ ব্যাংককে একা দেওয়া হয়নি। যেগুলো সরকারি ব্যাংক সেগুলো নিয়ন্ত্রণ ভার ফাইন্যান্স মন্ত্রণালয় নিয়ে গেছে, আবার বাকি কমার্শিয়াল ব্যাংকগুলো প্রাইভেট খাতে বাংলাদেশ ব্যাংক নিয়ে নিয়েছে। সরকার বলছে এটা আমার ব্যাংক, সুতরাং আমি এখানে রাজনৈতিক কারণে যা পলিসি নেওয়ার নিব আমাকে কেউ কিছু বলতে পারবে না। এখন বাংলাদেশ ব্যাংক যখন প্রাইভেট ব্যাংককে অ্যাপ্রোচ করে কন্ট্রোল করতে যাচ্ছে তারা বলছে দেখো ওরা ওখানে এটা করেছে আমিও এটা করব, এবং আবার চাপ দিয়ে আপনার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ, বোর্ডের ডিরেক্টর নিয়োগ, বোর্ডের তো দায়িত্ব এই লোনগুলো ফাইনালি মানে দেখা, দেখভাল করা এবং শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া বা লোন বাতিল করা ইত্যাদি, কিন্তু বোর্ড সেটা করতে পারছে না। আর প্রাইভেট ব্যাংক আর সরকারি ব্যাংকগুলোর চেয়ারম্যান তো গভর্নমেন্ট নিয়োগ করছে এবং বেসিক্যালি পলিটিক্যাল কনসিডারেশনে নিয়োগ করছে, সুতরাং পলিটিক্যাল কনসিডারেশনের চেয়ারম্যান সেখানকার ব্যাংক লোন কেউ কন্ট্রোল করতে পারছে না। আর এই কথাটা আমাদের অর্থমন্ত্রী প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন, তিনি বলেছেন যে ব্যাংকাররা এই খেলাপি ঋণ তৈরির জন্য দায়ী, তাদের দুর্নীতি, তাদের যোগসাজশ, কিন্তু ব্যাংকারদের কন্ট্রোল করার দায়িত্ব ছিল বোর্ডের। তাহলে বোর্ডের দায়িত্ব কি ছিল? বোর্ড তার দায়িত্ব ঠিক মতো পালন করেনি, চেয়ারম্যান তার দায়িত্ব ঠিক মতো পালন করেনি, বোর্ড আর চেয়ারম্যানকে দেখার দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংকের, সে ঠিক মতো দেখতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের ইন্সপেক্টর যাবে গিয়ে দেখবে যে খেলাপি ঋণ হওয়ার যোগ্য কিনা, দেখে তাকে খেলাপি ঋণ ডাইরেক্টলি অ্যানাউন্স করবে, কিন্তু শোনা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ইন্সপেক্টর সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করতে পারছে না, তাকে ফোন করতে হচ্ছে নানা জায়গায়, সেখান থেকে অনুমতি নিয়ে তারপর তাকে খেলাপি অখেলাপি। এটা একটা পুরো গভর্নেন্স ক্রাইসিস,
মানে একজনের উপর থেকে আরেকজন, এতে অনেকেই মানে যোগসূত্র আছে,
জটিলতা
সব আছে, প্রভাব আছে এবং রাজনীতি আছে, সবই আছে। তো আমরা যাই, আমরা নাজনীন আমাদের কাছ থেকে শুনি, ডক্টর নাজনীন আপনি কি বলবেন?
জি, আমার শিক্ষক ডক্টর এম এম আকাশ খুব সুন্দরভাবে গভর্নেন্সের যে সমস্যাটা ব্যাংকিং খাতে সেটা ব্যাখ্যা করেছেন, আমি সেই জায়গাটা রিপিট করব না। আমি বরং যে জায়গাটায় বলতে চাই সেটা হচ্ছে যে যেখানে স্যার কিছুটা বলতে চাইলেন যে ইচ্ছাকৃত খেলাপি ঋণ এবং যেটা অনিচ্ছাকৃত, তো আমি কিছুটা সেই অনিচ্ছাকৃত আর ইচ্ছাকৃত জায়গাটাতে একটু বলতে চাই যে এই যে গভর্নেন্সের প্রবলেমটার কারণে যারা অনিচ্ছাকৃতভাবে খেলাপি হচ্ছেন, যারা যেটা একটা ব্যাংকিং বা ঋণ প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ অনেক ক্ষেত্রেই, যে ঋণ নিয়ে সবাই ব্যবসা করে লাভবান হবে সেটা নয়, কিন্তু যেহেতু একটা অনিচ্ছাকৃত ঋণের যারা বোঝা তাদের উপরেই আসলে কিন্তু
বোঝাটা বাড়ছে
অনেক বেশি আকারে। কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই অনেক ক্ষেত্রেই মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা খুব বড় রকমের ঋণ নেন নাই, কারণ যারা ইচ্ছাকৃত খেলাপি তাদেরকে আপনি ধরেই নিতে পারেন, স্যার যে বর্ণনাগুলো দিয়েছেন তারা ক্ষমতাশালী, তারা রাজনীতির কাছাকাছি অথবা তারা ক্ষমতার কাছাকাছি, শুধু এইটুকু বলি, সেটা রাজনৈতিক ক্ষমতা হতে পারে, ব্যাংকের ভিতরে ইনসাইডার যোগসাজশ হতে পারে, হোয়াটএভার। কিন্তু যারা দেখা যাচ্ছে যে অনিচ্ছাকৃত ঋণ খেলাপি এবং তাদের বেশিরভাগই কিন্তু আসলে ক্ষমতার কাছাকাছি নন, এবং যেহেতু ক্ষমতার কাছাকাছি ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করা যাচ্ছে না, ফলে খরচটা খুব জোর মাত্রায় মানে বেশিভাবে পড়ছে কিন্তু যারা মাঝারি ব্যবসায়ী যাদের ঋণ খুব বেশি নন, তারা যারা ক্ষমতার কাছাকাছি নন, আমি আমার কোনো একটা যেহেতু কিছু ক্লাসিফাইড ইনফরমেশন, আমি প্রায় 150 জন খেলাপি ঋণের ঋণ গ্রহীতার যাদের ঋণ খেলাপি হয়েছে কোনো একটি পাবলিক ব্যাংকের, তার সেগুলো আমি সেই ফাইলগুলো, সেই কেন খেলাপি হয়েছে কিভাবে, অরিজিনাল ফাইল না কিন্তু সেই কারণগুলো আমার একেবারে প্রাইমারি ইনফরমেশন দেখার একটা সুযোগ রয়েছে। কিন্তু যেহেতু এটা ক্লাসিফাইড ইনফরমেশন, এটা আমি গবেষণার খাতিরে ব্যবহার করেছি, কাজে কোন ব্যাংক কোথায় সেটা আমি বলছি না। তো
শুধু কারণগুলোই বলুন।
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আমি একটা প্রতিবেদন এটার উপরে লিখেছি যে রেজাল্টটা, সেইখানে আমি দেখেছি যে সংখ্যার বিচারে, সংখ্যার ব্যক্তি ওই 120 জনের মধ্যে সংখ্যার বিচারে অনিচ্ছাকৃত খেলাপি হয়েছে তাদের সংখ্যা বেশি, যদিও এত বড় খেলাপি ঋণের মধ্যে এই সংখ্যাটা খুব মানে স্ট্যাটিস্টিক্সটা কতখানি গ্রহণযোগ্য। তারপর আমি বলছি যে সংখ্যার বিচারে তারা খুবই কম, কিন্তু সংখ্যার বিচারে মাত্র 4% হচ্ছে যারা বোধহয় ইচ্ছাকৃত ভাবে খেলাপি হয়েছে। কেমন করে বুঝলাম, কারণ তাদের কাছে আদায় করার সময় বলা হচ্ছে যে অমুক জায়গায় তাদের এতবার যাওয়ার পরেও তারা দিচ্ছেন না, প্রমিস করছেন, ওইখানে আবার ওই প্রতিবেদন লেখা আছে তারা কোন ক্ষমতার কাছাকাছি সম্ভাব্য কিছু, তো সেইখানে কিন্তু তাদের সংখ্যা কম হলেও তাদের কিন্তু ঋণ এবং সেই জিনিসটা পরিমাণটা কিন্তু বেশি। এখন মুশকিলটা হচ্ছে যাদের অনিচ্ছাকৃত খেলাপি তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে ব্যাংক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি যে সেখানে মামলা করা হয়েছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তারপরেও তার কাছ থেকে নেওয়া যাচ্ছে না, কারণ প্রতিবেদনে বলা আছে কারো হয়তো মায়ের ক্যান্সার হয়েছিল, সে টাকাটা ওইখানে ব্যবহার করে ফেলেছে, কারণ এরা কিন্তু খুব বড় ঋণ গ্রহীতা নন। কারো হয়তো পুরো একটা এলাকাতে রাস্তা করা হয়েছে ফুটপাথে, তার দোকানটা চলে গেছে, সুতরাং তার আর কোনো ব্যবসা নাই। এখন এদেরকে কিন্তু ঠিকই ধরছে ব্যাংকরা, কারণ তার তো টাকা আদায় করতে হবে, ক্ষমতার কাছাকাছি জনের কাছে কিন্তু টাকা আদায় করা যাচ্ছে না। তাতে যেটা হচ্ছে, একদিকে এই সুশাসনজনিত এই সমস্যার কারণে আমি যখন ক্ষমতার কাছাকাছি গিয়ে ধরতে পারছি না, অন্যদিকে যেই ব্যবসায়ী গ্রুপটা একটু মাথা চাড়া দিচ্ছিল, যারা একটু উঠে আসছিল, চেষ্টা করছিল একটু বড় হওয়ার, যাতে কম্পিটিশন করে সে আসলে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, ঋণের কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, তারা কিন্তু বসে যাচ্ছে। ঋণের কম্পিটিটিভ এনভায়রনমেন্ট কি, সেটা হচ্ছে ব্যাংককে টিকে থাকতে হলে ঋণ দিতে হবে, তার ঋণ গ্রহীতা দরকার। এখন আমি যখন ক্ষুদ্র ঋণ গ্রহীতা বা মাঝারি, আমি 60 লাখ 1 কোটি 2 কোটি টাকার ঋণ গ্রহীতা, আমি যখন বসে যাচ্ছি, আমি যখন আর উঠতে পারছি না,
ব্যাংকের ক্ষতি হচ্ছে সঙ্গে সঙ্গে,
তখন ওই ব্যাংক কিন্তু ওই যারা সমস্যা করেছে ব্যাংকে তো টাকা দিতে হবে, তাকে দিয়ে হয়তো সরকার সুবিধা দিল, আদায় করলো, সে তখন কিন্তু ঝুঁকছে তাদের দিকেই। ফলে এই পুরো গল্পটার মধ্যে স্যার যে অংশটা বলেছেন তার সাথে যদি এটা আমরা যোগ দিই, তাহলে যেটা দেখা যাচ্ছে যে আমরা যেখানে বলি বাংলাদেশের অর্থনীতির বড় দুর্বলতা হচ্ছে আয় বৈষম্য, সেইখানে কিন্তু এই অনুঘটকটাও মানে কাজ করছে। আমাদের যারা ব্যবসায়ী হিসেবে উঠে আসতে চাচ্ছেন, তারা কিন্তু এই ঋণ নিয়ে যারা খেলাপি হয়েছেন বিষয়ে মানে কোনো ক্ষমতা দেখিয়ে না, জেনুইন কারণে, তারা কিন্তু আরো বেশি পড়ে
যাচ্ছে
একটা।
আমাদের একটু থামতে হচ্ছে, আমাদের একজন শ্রোতার লাইনে আছেন, আমরা তার বক্তব্য শুনে নি। হ্যালো,
নিশ্চয়ই চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
আচ্ছা আচ্ছা, কেমন আছেন?
জি আপা ভালো আছি, আপনারা ভালো আছেন?
হ্যাঁ আমরা ভালো, আপনি বলুন আপনার কি বক্তব্য।
সরকার যে মানুষকে সহায়তা করার জন্য যে ঋণ দিয়ে থাকেন, তো সরকার এই ঋণ যখন একজন ব্যবসায়ী বা একজন লোকসানে পড়ে যায়, যখন মিলখেলাতে হয়ে যায়, এদেরকে যে ঋণ আদায় করার যে পলিসি, সরকার কি নতুন কোনো চিন্তা ভাবনা করে যে ঋণ দেওয়ার ক্ষেত্রে এগুলো চিন্তা ভাবনা করতেছে যে কিভাবে নতুন করে আগায় যায় বা দেওয়া যায়, এসব কোন সরকারের কোন উদ্যোগ আছে এরকম কিছু?
জি,
মানে
যারা স্বল্প মানে মানে অত বড় ঋণ খেলাপি না, বড় আকারের ঋণ তার ছিল না এবং জেনুইন কোন কারণেই হয়তো গেছে, তারা যে ব্যবসাটাকে আর দাঁড় করাতে পারছেন না, সেইখানে উদ্যোগটা কি? একটা তো উদ্যোগ গত বছর মে মাস থেকে যেটা অর্থমন্ত্রী যেটা করেছেন যে 2% দিয়ে তার যে ঋণটা আউটস্ট্যান্ডিং যেটা আছে সেটা রিশিডিউল করা যাবে এবং সেটা প্রায় 12 বছর পর্যন্ত সময় নিয়ে দেওয়া যাবে, ইয়ে ভেবে মানে ঋণের প্রকার ভেবে বা ঋণের ঋণ খেলাপির অবস্থা ভেবে। ওইটা আসলে আমি মনে করি যে যিনি যারা এই ওইটার ক্ষেত্রে যারা খুব বড় খেলাপি নন, আমি কিন্তু ওই ব্যাপারে এটা অনেকেরই আপত্তি, কিন্তু তাদের জন্য আমি এই নিয়মটা বা এই ধরনের একটা নিয়ম
করা হোক
করি, এই কারণে যে আমার যেটাতে একটু সহজ ভাবে তার কাছ থেকে ঋণটা রিসিভ
করতে যাতে সেই মানুষটা সামলে নিতে পারে,
কিন্তু ক্ষমতা নেই,
হ্যাঁ সেই মানুষটা যাতে সামলে নিতে পারে এবং পরে সত্যি সত্যি ঋণ পরিশোধ করবে,
সত্যি কথা তাকে 2% দেন কি না দেন, সে 10 বার রিসিডিউল করবে, তাকে আপনি আসলে কিন্তু ধরতে পারছেন না। হ্যাঁ, কারণ যেমন সিআইডির কাছে সে যখন স্যার যেটা বললেন স্টে অর্ডার নিয়ে নিচ্ছে, তারপর সিআইডি থেকে তার নাম ক্লিয়ার, এবং সিআইডি কিন্তু খালি প্রশ্ন করে যে তার কোথাও আউটস্ট্যান্ডিং ঋণ আছে কিনা, কিন্তু এই ব্যক্তি ইতিপূর্বে একটি দিন কতবার রিসিডিউল করিয়াছে তারা কিন্তু তারা জিজ্ঞেস করে না, ওটা কিন্তু জানতে যাচ্ছে না, ফলে আমি কি ধরনের বড় আর আমার কোয়ালিটি এখানে আমার নাম মুছায় ফেলতে পারলেই বাস শেষ। তো ওইখানে আমি মনে করি যে যারা এই দিদির কথা বলছিলেন
আতাউর রহমান রঞ্জু, তিনি একটি মন্তব্য করেছেন, কৃষি ব্যাংক থেকে শ্যালো মেশিন কেনার জন্য লোন নিয়ে অনেক কৃষক জেলে গেছে, 5,000 টাকা চক্রবৃদ্ধি হয়ে 50,000 থেকে 1,00,000 পার হয়ে যায়, হালের গরু বাড়ি থেকে ধরে নিয়ে যায়, আইন আইন শুধু গরিব মানুষের জন্য।
ডক্টর নাজনীন আহমেদ বলছিলেন যে সেই প্রসঙ্গটাই এসছে আর কি।
জি, শঙ্কর হালদার তিনি প্রশ্ন করে মন্তব্য করেছেন, সাধারণ মানুষ সামান্য কিছু ঋণ চাইতে গেলে বেশ হেনস্থ হতে হয় কানুন দেখিয়ে, অথচ প্রভাবশালীরা খুব সহজেই সরলভাবে মোটা ঋণ নিয়ে সরে পড়ে, এর কি কোনো প্রতিকার নেই?
হ্যাঁ, যেমন অধ্যাপক আকাশ যেমন বললেন যে কেউ কেউ ইচ্ছাকৃত কেউ ইচ্ছাকৃত ঋণ নেয় যে আমি শোধ করবো না, আমি নিয়ে বসে থাকবো, যেটা ডক্টর নাজনীন আহমেদ একটু আগে আলোচনা করলেন।
কুমার সিনহা তিনি একটি মন্তব্য করেছেন, বড় বড় শিল্পপতিরা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে বলতে হয় সরকারের মদতেই প্রচুর পরিমাণে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, সরকার সময় সময় এই ঋণও মকুব করে দিচ্ছে, সম্প্রতি ভারতের এই ঋণ গ্রহীতারা দেশ ছেড়ে পালিয়েছে, এই বোঝা জনগণের বইতে হচ্ছে, ভারত থেকে তিনি মন্তব্য করেছেন। আনোয়ার হোসেন তিনি বলেছেন, দলীয় টান না টেনে আইন প্রয়োগ করুন, তার একটি মন্তব্য কিভাবে সমাধান হতে পারে। মাসুদুর রহমান তিনি বলেছেন, বাংলাদেশে যার ঋণ আছে সেই ব্যক্তিত্বপূর্ণ লোক বা ব্যক্তি,
আসলে অনেকেরই সেই একই, মানে আমাদের যারা প্যানেলে আছেন অধ্যাপক আকাশ এবং ডক্টর নাজনীন আহমেদ, দুজনেই যে কথাটি তুলে ধরেছেন যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত থাকে, এবং যারা সাধারণ মানুষ যারা অল্প ঋণ নিচ্ছে এবং কোনোভাবে হয়তো তাদের ব্যবসা বাণিজ্যিক লোকসান হওয়ার কারণে তারা সেটা যথাসময়ে শোধ করতে পারছেন না, কিন্তু তাদের উপরে এই ঋণের বোঝাটা চক্রবৃদ্ধি হারে।
আমার একটি বিষয় জানার আছে।
হ্যাঁ,
আমরা শুরুতেই বললাম যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি, এই বাস্তবতায় সরকার অর্থ বছরের প্রথম 6 মাসেই ব্যাংকিং খাত থেকে পুরো বছরের লক্ষ্যমাত্রার প্রায় সমান ঋণ নিয়ে ফেলেছে। এরই মধ্যে সরকার খেলাপি ঋণ এই পরিমাণ, তার মধ্যে সরকার এত বেশি ঋণ ব্যাংকগুলো থেকে নিয়েছে, এবং যে কারণে বেসরকারি খাতে ঋণ 11 বছরের মধ্যে সর্বনিম্ন। এই যখন বাস্তবতা, ইমেম আকাশ, আমরা বাংলাদেশের অর্থনীতি খুব ভালো এমনটা অনেক মহল থেকে অনেক সময় শুনছি,
অর্থনৈতিক পরিবৃদ্ধি হচ্ছে সবই শুনছি,
আপনার মূল্যায়নটা কি?
একদিন আগে অর্থমন্ত্রী বললেন যে খুব ভালো আছে, আজকে বলছেন যে অর্থনীতির সব সূচকই মানে মোটামুটি খারাপ আছে। এখন প্রথম আলো তো লিখেই দিয়েছে যে 5টা সূচকের মধ্যে মাত্র 1টা সূচক ভালো, রেমিটেন্স আই, বাকি 4টা তো খারাপ। সুতরাং ওইটা তো মানে বলার কোনো অপেক্ষা রাখে না, অর্থমন্ত্রী যখন একবার এটা বলেন আরেকবার ওটা বলেন তখন তো আর আমাদের কিছুই বলার ভাগ থাকে না। তবে আমি যেটা বলতে চাই, যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে শীর্ষ খেলাপি বলে একটা কনসেপ্ট আছে, শীর্ষ 20 জন খেলাপি, এই খেলাপিগুলো তো আমাদের নামও সংসদে অ্যানাউন্সড হয়েছে, তাদের পরিমাণের টাকাও অ্যানাউন্সড হয়েছে, এবং এগুলো নাজিনিনও বললো যে তার ধারণা এরা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স খাটিয়ে পেয়েছে, এবং এগুলো হলো এক ধরনের মানে অনিচ্ছা আর ইচ্ছাকৃত খেলাপি। যদি তাই হয় তাহলে এদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আইন আছে, এবং সেই আইন কিভাবে কার্যকরী করা যায় সেইটা একটু দেখা দরকার। আমি খালি দুটো উদাহরণ দিব। মালয়েশিয়াতে মাহাথিরও একবার শীর্ষ খেলাপি একজনের গাড়ি রাস্তার মধ্যে আটকে রেখে নিজে তাকে শাস্তি দিতে চেয়েছেন। এতই সে পাওয়ারফুল যে প্রধানমন্ত্রীকে নেমে তাকে শাস্তি দিতে হয়েছে। এবং আমার ছেলেদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম খেলাপি ঋণের এমএ ক্লাসে, তারা বলেছে খুব বেশি কিছু করতে হবে না, তাদের ইলেকট্রিসিটির লাইন আর ওয়াটারের লাইন কেটে দিলেই তারা ঋণ শোধ করে দিবে। আমি ওইসব কথা বলছি না, কিন্তু আমি যেটা বলবো সেটা হলো শাস্তি দিতে হবে। চোরা না শুনে ধর্মের কাহিনী, আপনি যদি শাস্তি না দেন তাহলে কি হবে সেটাও আমি বলে দিচ্ছি। শাস্তি না দিলে এরা এরকম আরো কিউমুলেটিভলি খেলাপি ঋণ বাড়াতে থাকবে। এই ঋণের এগেনস্টে আপনাকে প্রভিশন মেনটেন করতে হবে ব্যাংকগুলোর স্বাস্থ্যের জন্য, আপনার লেন্ডিং এবিলিটি কমে যাবে। তার সঙ্গে যোগ করেন সরকার ট্যাক্স তুলতে পারছে না, সুতরাং তার রেভিনিউ হচ্ছে না, এক্সপেন্ডিচার করতে হচ্ছে ডেভেলপমেন্টের জন্য, সেই জন্য তাকে ব্যাংক থেকে ঋণ করতে হবে। তাহলে লেন্ডিং ফান্ড আরো কমে যাবে এবং আপনি অন্যান্য জায়গায় লেন্ড করতে পারবেন না, প্রাইভেট সেক্টরে পারবেন না, ক্রাউডিং আউট এফেক্ট হবে। সুতরাং আপনি আলটিমেটলি কিন্তু এই জায়গাটা সলভ না করলে আপনার অর্থনীতিকেও আপনি চাঙ্গা রাখতে পারবেন না। আজ হোক কাল হোক এখান থেকে একটা শক তৈরি হবে, যদি মানে সৃষ্টিকর্তা না করেন যে যদি কোনো ব্যাংক হঠাৎ বলে যে আমি আর মানে টাকা দিতে পারছি না, চেক ভাঙাতে পারছি না, তখন কি হবে?
তো সেক্ষেত্রে তো এরকমও নজির আছে যে কিছু কিছু ব্যাংক তো আসলে দেউলিয়া হয়ে যায়।
হ্যাঁ
হয়ে যায়, তখন গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট চারটা রাষ্ট্রায়ত্ত ব্যাংককে বলে যে আপনারা লোন দিয়ে এটার মালিকানা নিয়ে নেন। ফার্মার্স ব্যাংক আমরা তো জানি,
হ্যাঁ কৃষি ব্যাংক।
জি আপা, ডক্টর নাজরীন আহমেদ আপনার কাছ থেকে একটু উত্তর চাই। যে আমরা প্রায় শুনছি যে বাংলাদেশের ব্যাংকিং খাতে অনেক ধরনের অনিয়ম, তার উপরে সরকারের এই পরিমাণ ঋণ গ্রহণ এবং ঋণ খেলাপি তো রয়েছে, সব মিলিয়ে ব্যাংকিং খাত নিয়ে কোনো ধরনের বিপর্যয় বিপদ আপনি আশঙ্কা করেন?
বিপদ এটা আসলে আমি আশঙ্কা করার কিছু না, সবাই বিপদ না, সবাই এই সমস্যাটার যে একটা বড় সমস্যা এটা 2-3 বছর ধরে বেশি বেশি ভাবেই বলা হচ্ছে। এবং আপনি দেখেন যে বিগত অর্থমন্ত্রী এবং বর্তমান অর্থমন্ত্রী তারাও কিন্তু বলেছেন যে ব্যাংকিং খাতের সমস্যাটাই তারা দূর করতে চান। এবং একটু আগে যে আপনারা যে সাক্ষাৎকারটি শোনালেন অর্থমন্ত্রীর, ওখানে কিন্তু উনি বলছেন যে অনেক দেশে আছে যে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যারা ঋণ খেলাপি হয়েছেন তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে ব্যবসার যে ফ্লো সেটাতে আনার। এই জায়গায় আমি সরকারের ঋণটা নিয়ে একটু পরে কথা বলছি, যে আগের আলোচনার সুবাদে সেটা হচ্ছে যে উনি ঠিকই বলেছেন যে হ্যাঁ হেল্প দরকার যারা খেলাপি হয়ে তাদের ব্যবসা বাণিজ্য জেনুইন কারণে ধ্বংস হয়ে তারা আর উঠতে পারছেন না, সেইখানে তাদেরকে হেল্প করার জন্য যদি তার
লোনটা
নতুন টাকা দিয়ে তাকে যদি ওঠানো যায়। কিন্তু যারা টাকাটা নিয়ে আমি টাকা নিয়েছি গাছ মানে এক কাজের জন্য ব্যবহার করেছি আরেক কাজে, অথবা আদৌ ব্যবহার করিনি, আমি এটা বাড়ি গাড়িতে ব্যবহার করে ফেলেছি, তার তো এবং তাদের কিন্তু ব্যবসা বাণিজ্যেরও কোনো সমস্যা নাই, কাজে তাকে আমি সুবিধা দিয়ে আমি তাকে কি সুবিধা দিতে চাচ্ছি
না, সেটা তো যাচাই করতে হবে
আলাদাভাবে,
এটা তো যাচাইযোগ্য ব্যাপার
হবে
যে প্রকৃত প্রয়োজন ছিল কিনা।
আমি মনে করি জি জি
জি মানে আমরা
জেনুইনলি মনে করি যারা মাঝারি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী যারা জেনুইন কারণে বুঝতে পারছেন না তাদেরকে আসলে ইভেন তার ব্যবসার স্বাস্থ্য নিয়ে হেল্প করেও তাকে উঠানোর চেষ্টা করা উচিত, সেটা মওকুফ করে না, তিনি কোন ওয়েতে গেলে যেগুলোর সম্ভাবনা আছে সেখানে চেষ্টা করা উচিত। একটা ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েও বলে আমরা অন্যদেরকে এসে বলছি সেটার দায়িত্ব নিয়ে নিতে, তো আমরা কেন এখানে এটা পারবো না, পারা সম্ভব। আর এটা হচ্ছে সরকার যে ঋণ নিচ্ছে ব্যাংকিং খাত থেকে, এই বছর বাজেটের হিসাবে সরকারের যে ঋণ নেওয়ার কথা 6 মাসই সেটা নিয়ে ফেলেছে, সুতরাং বাকি 6 মাস কি আর সরকারকে ঋণ ওভাবে না নিতে হয় তাহলে বিষয়টা চিন্তার হবে না। মুশকিল হচ্ছে 6 মাস ধরে তো সরকারকে কাজ করে দিতে হবে তার বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং অন্যান্য বিষয়গুলো। ইতোমধ্যে আমরা দেখেছি সরকার স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা উদ্বৃত্ত অর্থ নেয়ার একটা বিল পাশ করেছেন, কাজেই যদিও সেটা ইমিডিয়েটলি হয়তো বিল পাশ করলেই সেটা কার্যকর হতেও সময় লাগে, ইমিডিয়েটলি সরকারের হাতে টাকা আসবে কিনা জানি না, ফলে ধরে নেওয়া যায় যে যে 6 মাস বাকি আছে যদি রাজস্ব আদায় আশানুরূপ না হয় তাহলে সরকারকে বড়ইংয়ে আরো যেতে হবে, তখন ক্রাইসিসটা ঘনীভূত হতে পারে। তবে সরকার ইতোমধ্যে যেটা করার চেষ্টা করছেন যে না, ওনারা মনে করছেন যে ঋণের সুদের হার কমিয়ে দিচ্ছি, সুদের সুদের হার কমিয়ে দিচ্ছি এবং সেগুলার কারণে
ডক্টর নাজনীন আহমেদ, আমাদের হাতে আসলে একেবারেই সময় নেই, ধন্যবাদ। আমি সবশেষে অধ্যাপক এম এম আকাশের কাছে যাব, উপসংহারে যদি আপনি কিছু বলেন খুব সংক্ষেপে।
ঋণ যখন দেওয়া হবে কাউকে, তখন তিনটা জিনিস দেখতে হবে। যেই তিনটা জিনিস দেখে আমরা ঠিক করব যে সে যে ঋণ শোধ করছে না সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। প্রথমত দেখতে হবে, এটা নাজনীন বলেছে, যে প্রপার ইনভেস্টমেন্ট হয়েছে কিনা, ঋণটা যেই কারণে সে নিয়েছিল
সেই কারণে
সে ব্যয় করেছে কিনা। সেকেন্ড দেখতে হবে তার যে ওই ঋণটা যদি আমরা ধরে নিই প্রথমটাতেই আমরা পেয়ে গেলাম যে সেটা করেনি, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, আর কোনো মানে টাইম দেওয়া হবে না তাকে। যদি সেই টেস্টে সে পাশ করে যায়, তখন দেখতে হবে যে সেই বিনিয়োগ থেকে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো হচ্ছে কিনা, যদি না হয় তাহলে তখন একটু থামতে হবে, আর যদি হয় তাহলে তাকে বলতে হবে তারপরে তুমি
আমাদের হাতে একেবারেই সময় নেই।
আচ্ছা, আমি বলছি যে কয়েকটা মনিটরিং প্রসেস রাখতে হবে এবং রাইট টাইমে
নজরদারি ব্যবস্থাটা সঠিক সময়ে যথাযথভাবে নিতে হবে। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ, অধ্যাপক এম এম আকাশ এবং ডক্টর নাজনীন আহমেদ, আজকে সময় করে আমাদের সাথে যোগ দিলেন। তাহির, তাহলে আজকে আমরা উঠি?
জি, আজকে আমরা উঠি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।